নমচার্যপাদ নিতাই কৃপা প্রদায়নে গৌরকথাধর্মগায় নগর গ্রাম তারিণে নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ গুরবে গৌরচন্দ্রায় রাধিকাময় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আর জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আজকে এই বরদা গ্রাম নিবাসী শ্রীযুক্ত জগদীশ চন্দ্র ঘোষ মহাশয়ের বাসভবনে আজ এই মধ্যাহ্নে একদিনের জন্য যে সাধুসঙ্গ উৎসব অনুষ্ঠিত হচ্ছে সে উৎসবে উপস্থিত সমস্ত সুধীসজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরু পাদপদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নামহটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ কষ্টতর শত শিষ্যম জয় পতাক স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অভিজ্ঞ কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত সুধীসজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকি আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। চেষ্টা করব বাংলাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় তো বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জন করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ ভাগবত থেকে একটি শ্লোক শ্রবণ করব। Thank you. রান্না হয়ে গেছে? তাড়াতাড়ি শ্রীমদ ভাগবতে ব্রহ্মা তিনি দেবগণকে নিয়ে রেষ্টবৃষ্টি করছিলেন এবং মনুষ্য জীবনের কত গুরুত্ব বলছিলেন, যে আমরাও মনুষ্য দেহ পেতে চাই, দেবতারাও মনুষ্য দেহ পেতে চায়। সেজন্য বলা দেবেরও দুর্লভ পথ এই মনুষ্য দেহ। এই জন্য সমস্ত দেহে সর্বশ্রেষ্ঠ দেহ হচ্ছে মনুষ্য, দেবতাদের থেকে। কেন? নিজে দেবতারা তারা ইষ্টবৃষ্টি করে জানাচ্ছে যে কেন মনুষ্য দেহ অত শ্রেষ্ঠ, কেন আমরা প্রার্থনা করি মনুষ্য দেহ পাওয়ার জন্য। আর বিশেষ করে ভারতবর্ষে যারা মনুষ্য দেহ পেয়েছে তারা আরো উন্নত। কি কারণ? ভাগবতে বর্ণনা করা হয়েছে আমাদের দেবেশ্বর করে এখন সাউন্ডটা ঠিক করে বেড়ে গেছে সাউন্ড। শ্রীমদ ভাগবত হচ্ছে কৃষ্ণ কথা, ভগবান এবং তার ভক্তের কথাতে পরিপূর্ণ। এখানে হরে কৃষ্ণ, ঠিক আছে ব্রহ্মা নিজে খেদ করছেন যে কিভাবে মনুষ্য দেহ পেয়ে মনুষ্য লোকে মানুষ ভগবত আরাধনা করছে না। তার জন্য উনি খেদ করছেন যে আমরা মনুষ্য দেহ পেতে চাই কিন্তু এরা ইতিমধ্যে পেয়েছে, আর মনুষ্য দেহের যে গুরুত্ব সেটি তারা সদ্ব্যবহার করছে না। এই জন্য ব্রহ্মা নিজে দেবতাদের নিয়ে খুব খেদ করছেন। বলছেন যে অভ্যর্থিতাম অপি চ ন নির্গতিম প্রপন্না, এই মনুষ্য লোকে আমরাও মনুষ্য দেহ পেতে অভ্যর্থিতাম প্রার্থিত, আমরাও প্রার্থনা করি। কেন? না জ্ঞানম চ তত্ত্ব বিষয়ম সহধর্ম যত্র, যেখানে পরম বিজ্ঞান লাভ করা যায়, সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজনাত্মক যে ভগবত জ্ঞান এটি মনুষ্য জীবনে সেটি লাভ করা যায়। দেবদেহে কেন হয় না? দেবদেহে ঐশ্বর্য থাকে, দেবতারা সাধারণত সকাম ভক্ত, তারা শুদ্ধ ভক্ত নয়, তাদের কামনা রয়েছে দেবতাদের, সকাম ভক্ত তারা। আর অনেক ভগবান তাদের দায়িত্ব দেন বিভিন্ন পদ দিয়ে, তো সেই পদ নিয়ে অহংকার থাকে আর বহু দীর্ঘ আয়ু থাকে, সেজন্য ভগবানকে ভুলে যেতে খুবই সহজ হয়ে যায়। যেন ওরা চিন্তা করে যে ভগবানকে এখানে এই পদে আমরা ভুলে যাই। তো মনুষ্য জীবন সম্বন্ধ অভিধেয় প্রয়োজন খুব অতি সহজে পাওয়া যাবে, সেজন্য প্রার্থনা করছে যে জ্ঞানম চ তত্ত্ব বিষয়ম সহধর্ম যত্র, যে দেহেতে সেই তত্ত্ব উপলব্ধি করা যায়। কি সেই তত্ত্ব? না জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই তত্ত্ব উপলব্ধি করা যাবে। সম্বন্ধ, যে সম্বন্ধ আর অভিধেয়, অভিধেয় হচ্ছে কৃষ্ণ সেবা করা আমাদের পরম কর্তব্য, আর কৃষ্ণ প্রেম প্রয়োজন, এই তত্ত্ব উপলব্ধি করা যাবে মনুষ্য জীবনে। সহধর্ম যত্র, যেখানে এই পরম ধর্ম আচরণ করার সুযোগ রয়েছে, সেটি পরম ধর্ম মানে শ্রেষ্ঠ আত্মার কল্যাণ করার সুযোগ রয়েছে। অন্যান্য জুনিতে আত্মার কল্যাণের অতটা সুযোগ নেই, মনুষ্য দেহেতে যত সুযোগ আছে আত্মার কল্যাণের জন্য। সেজন্য ভাগবতে ঋষিগণ নৈমিষারণ্যে তারা রয়েছেন, 60,000 ঋষি সমবেত হয়েছেন, জগতের কল্যাণ কি করে হবে। সেখানে উপস্থিত ছিলেন সুত গোস্বামী, সুতো গোস্বামীকে সব ঋষির পক্ষ থেকে সনক ঋষি জিজ্ঞাসা করেছিলেন যে সমস্ত বৈদিক শাস্ত্রের সার শিক্ষা সেটি আপনি উপস্থাপন করুন, যে শিক্ষা গ্রহণ করলে মানুষ তার শ্রেষ্ঠ যে কর্তব্য ধর্ম পরম ধর্ম সেটি লাভ করবে আর যার ফলে আত্মার কল্যাণ সাধিত হবে। তখন সুত গোস্বামী তিনি বলেছিলেন, সবই পুংসা পর ধর্ম যত ভক্তির অধ্যক্ষতে অহৈতিক অপ্রতিহতা যা আত্মা সুপ্রসিদ্ধ। আত্মার প্রসন্নতা তখন হবে যখন অহিতকি অপ্রতিহতা ভক্তি অধ্যক্ষ যে ভক্তি, অধ্যক্ষ যে মানে আমাদের ইন্দ্রিয় জ্ঞানের অতীত হচ্ছেন ভগবান। আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে ভগবানকে বুঝতে পারি না, আমাদের এই চোখ দিয়ে ভগবানকে আমরা বুঝতে পারি না, কেননা যা জিনিস আমাদের চোখ দিয়ে দেখেও আমরা সেই বস্তু সেটা বুঝতে পারি না। চোখের কাছে অতি নিকটে পলক আছে আমরা দেখতে পারি না, বুঝতে পারি দেখতে পারি না, পিছনে কি আছে দেখতে পারি না, লাইট অফ হয়ে গেলে অন্ধকার কিছু দেখতে পারি না। সেজন্য আমাদের ইন্দ্রিয়গুলি অপূর্ণ, সে অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে কখনো পূর্ণতম ভগবানকে উপলব্ধি করা যায় না। সেজন্য ভগবানের নাম হচ্ছে অধ্যক্ষজ, আর আমাদের জ্ঞানটা হচ্ছে অক্ষজ। অক্ষজ জ্ঞান মানে সীমিত, কি সীমিত না, আমরা সবাই অহংকার করি যে আমি এ টু জেড জানি, বলে না আমি এ টু জেড জানি, তো মানে সীমিত জ্ঞান, এটাকে বলে অক্ষজ জ্ঞান। আর কি শিখেছি, অ থেকে ক্ষ, অ থেকে ক্ষের উপরে আর কিছু জানি আমরা, আর শেষ কিছু জানি না, এই জন্য এটাকে বলা হয় অক্ষজ জ্ঞান। তার মানে আমাদের ইন্দ্রিয় ওই অ থেকে ক্ষ পর্যন্ত সীমিত জ্ঞান, কিন্তু ভগবানকে জানতে গেলে এই জ্ঞানের ঊর্ধ্বে আসতে হবে, সেজন্য সেটাকে বলে অধ্যক্ষজ জ্ঞান, দিব্য জ্ঞান এই জন্য বলা হয়েছে। সে দিব্য জ্ঞান কি করে পাওয়া যায় না, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়, এটা মাথায় ব্রেনে হয় না। সেজন্য তেনে ব্রহ্ম হৃদয় য আদি কবয়ে, এই জগতে আদি কবি ব্রহ্মার হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে এই দিব্য জ্ঞান দিয়েছেন। ব্রহ্মা বুঝতে পারছিলেন না, ব্রহ্মা এই জগৎ ভগবানের নাভি পদ্ম থেকে তিনি সৃষ্টি হয়েছেন, দেখছেন চারিদিকে জলময়, কিছুই বুঝতে পারছে না, কি কোনো কুল কিনারা পাচ্ছে না, পদ্ম ফুলের উপরে বসে, আবার সে পদ্মের নাড় দিয়ে নিচে গেছেন, সেখানে কোনো কুল কিনারা নেই, নিচে গিয়েও কিছু খুঁজে পাচ্ছে না, এবার চিন্তিত হয়ে গেছে যে কি করবেন, বুঝতে পারছেন না। সেজন্য ভগবান তাকে তপস্যা করতে শ্রাবণ করলেন, তপ তপ ধ্যান করো, সেখানে ভগবান তাকে জ্ঞান দিলেন। কেন, ভগবান থেকে জ্ঞান আসে, ভগবান হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস, এই জন্য তার নাম ভগবান, মানে সমস্ত জ্ঞান যার থেকে আসছে, আর সমস্ত ঐশ্বর্য যার থেকে আসছে, সমস্ত বল, সমস্ত যশ, সমস্ত বৈরাগ্য, সমস্ত সৌন্দর্য যেখান থেকে আসছে তিনি হচ্ছেন ভগবান, হ্যাঁ যার থেকে আসছে। তা আমরা যে সৌন্দর্য জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য আমরা রয়েছি ছিটে ফোটা কিছু, সেটা সব ভগবান থেকে এসছে। আমরা ছোটোখাটো কিছু নিয়ে অহংকার করি, অনেক কিছু বল পেয়ে শক্তি হয়ে গেছে অহংকার করি, অনেক বিশ্বে বহু লোক এরকম আমি খুব বলশালী রাজা ক্ষমতা সম্পন্ন অনেকে দেখিয়েছে, হিটলার কত শক্তিশালী দেখিয়েছে, কিন্তু এক নিমিশের মধ্যে শেষ হয়ে গেছে। এই জগতে আমরা দেখছি শাস্ত্রে অনেক এদের থেকেও বড় বড় বলশালী লোক ছিল, অসুরেরা হিরণ্যকশিপু রাবণ এরা আরো শক্তিশালী ছিল, তারা মনে করতো ভগবান বলে কিছু নেই, অসুরেরা নাস্তিক মানত না ভগবানকে, ভগবানের এই সৃষ্টিকে তারা মানতে চাইত না, মনে করতো কাম থেকে এই সৃষ্টি হয়েছে, কাম থেকে এই সৃষ্টি হয়েছে সবকিছু, অসুরদের চিন্তাধারা। তাই জন্য তারা ভাবছে আমরা কেবল ভোগ করবো, অসুরদের চিন্তা কি কেবল ভোগ করার বাসনা, দেহের সুখ করার বাসনা। এই জন্য একবার বিরোচন অসুরদের রাজা, অসুরদের পক্ষ থেকে বিরোচন আর দেবতাদের পক্ষ থেকে ইন্দ্র, তারা এই আত্মজ্ঞান লাভ করার জন্য ব্রহ্মার কাছে গেছেন, তো ব্রহ্মা কাছে যখন গেছে তখন তাদের কি করলেন না একটা আয়না সামনে দাঁড় করালেন। বিরোচন অসুরদের পক্ষ থেকে গেছেন আত্মজ্ঞান লাভ করতে, আর দেবতাদের পক্ষ থেকে গেছেন ইন্দ্র। তো এক আয়না সামনে দেখালেন ব্রহ্মা, বলে কি দেখতে পাচ্ছ বিরোচন? তো বিরোচন দেখছে তার শরীর থেকে আয়নার মধ্যে, বলছে পিতামহ আমার আত্মজ্ঞান হয়ে গেছে, আমাকে বিদায় দিন, সঙ্গে সঙ্গে চলে গেল। আর ইন্দ্র কে জিজ্ঞাসা করলেন কি দেখছ? বলছে আমি দেহটাকে দেখতে পাচ্ছি। ও ঠিক আছে তাহলে থাকো তুমি। তো ও অহংকার হয়ে বিরোচন অসুর ভাবলো দেহই সব, তখন গিয়ে ঘোষণা করলো আমি আত্মজ্ঞান লাভ করে এসেছি অসুরদের কাছে। কি ঘোষণা করলো? না দেহই সব, যা সামনে পাবে তৎক্ষণাৎ সেটাকে ভোগ করো, এটাই আত্মজ্ঞান। তো বর্তমান সমাজে বহু সম্প্রদায় সংস্থা এই দেহের সুখের জন্যই কত কিছু চেষ্টা করে। হ্যাঁ দেহের কি করে উন্নয়ন হবে? হসপিটাল খুলে বস্ত্র দান করে, ঔষধ দেয়, খাবার দেয়, এটা হচ্ছে আসুরিক চিন্তাধারা, আসুরিক সংস্থা, যেটা বিরোচন থেকে চলে এসেছে। যেখানে একটা লোক ডুবে গেছে জলে আমরা দেখছি, তার একজন গিয়ে তার কাপড়টাকে তুলে নিয়ে চলে আসে, কোটটাকে খুলে নিয়ে আসে, বুঝলে আমি তাকে উদ্ধার করে দিয়েছি। যদি প্রকৃত উদ্ধার হলো, প্রকৃত সেবা হলো, যে জলে যে ডুবে গেছে তার কোটটা ভেসে উঠছে, কোটটাকে আমি খুলে নিয়ে চলে আসলাম, যে আসল লোকটা সে নিচে ডুবে গেল, তো লাভটা কি হলো? তো আমরা দেহের একটা খোলস, গতকাল আমরা শুনছিলাম এর কোনো মূল্য নেই, কিন্তু এটাও ভগবানের সম্পত্তি। কেবল ভগবানের সেবা কি করে হবে এই দেহের দ্বারা সেটি চিন্তা করতে হবে। তো যারা আসুরিক সম্পন্ন ব্যক্তি তারা দেহে খালি ভোগ করব, দেহেই সব, এই নিয়ে সময়টাকে নষ্ট করে, কিন্তু এই দেহের মধ্যে যে আত্মা আছে তার সে সদ্ব্যবহার করে না। যে আত্মা থাকার দরুন এই দেহটা কাজ করছে, এই দেহটা এখানে হেঁটে এসেছে, বড় হয়েছে, আমরা দেখছি দেহ পরিবর্তন হচ্ছে, কিন্তু দেহের খোলসের পরিবর্তন আছে। যে আত্মা তার কি করে কল্যাণ হবে, কেন এই আত্মা বিভিন্ন দেহ ধারণ করছে, সে আত্মজ্ঞান ইন্দ্র লাভ করতে চেষ্টা করে। সেজন্য আমরা হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করি যে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। সেজন্য এখানে ব্রহ্মা বলছেন যে আমরা দেবগণ এই মনুষ্য দেহ পেতে চাই, যেখানে এই সম্বন্ধ জ্ঞানের উদয় হবে সদ্গুরুকে আশ্রয় করার মাধ্যমে। তো সেজন্য দিব্য জ্ঞান গুরুদেব জ্ঞান করেন। সেই দিব্য জ্ঞানটা কি? না আমি এই দেহ নই, প্রথমে গুরুর শিক্ষা, যেটা প্রথম গীতার শিক্ষা। অর্জুনের এই অবস্থা ছিল ভগবদ গীতায়, অর্জুন মোহগ্রস্ত হয়েছিলেন কেন, বিষাদ হয়েছিলেন কেন? গীতায় প্রথম অধ্যায়ে বিষাদ যোগ, কেন বিষাদ, অর্জুন বিষাদগ্রস্ত হলেন কেন? না তার নিজের দেহের সাথে সম্বন্ধিত বস্তুর প্রতি মোহগ্রস্ত হয়েছিলেন বলে। এই যুদ্ধেতে কারা যুদ্ধ করতে এসেছে? তো দেখছেন দুই পক্ষেই সবাই আত্মীয় স্বজন, নিজের লোক, যখন দেখছেন এরা সবাই মারা যাবে তাহলে আমার যশ প্রতিষ্ঠা কে গাইবে? তাহলে নিজের যশ প্রতিষ্ঠার জন্য এদের রক্ষা থাকা দরকার। এরা আত্মীয় স্বজন মারা যাবে কি হবে? এই যে নিজের সম্পর্কিত আত্মীয় স্বজন প্রতি যে মহাপ্রস্ত হয়ে যাওয়ার ফলে তার মধ্যে ভয়ের উদয় হয়েছে এবং সঙ্গে সঙ্গে বিষাদ একদম বসে পড়েছে, ধনুকটাকে ফেলে দিয়ে হাতে খসে পড়েছে, ধরতে পারছে না, এত মানে হতাশায় হয়ে গেছে তার মধ্যে, বিচলিত হয়ে শরীর কাঁপছে, একদম কাঁপতে কাঁপতে বসে পড়েছে। তেমনি এত আসক্ত আত্মীয় স্বজনের প্রতি, তারা যদি মারা যায় তাহলে কি হবে, আমারও ওই দেহটাও তো ত্যাগ হবে এই যুদ্ধভূমিতে, কি লাভ? কিন্তু দেহে সম্বন্ধ এটা অনিত্য, এটাকে ভগবান শিক্ষা দেওয়ার জন্য, বিষাদ থেকে মুক্ত হওয়ার জন্য অর্জুনকে সাংখ্য যুগ শিক্ষা দেবে। সাংখ্য যুগ মানে কি? বিশদ ভাবে দেহ এবং আত্মার শিক্ষা দেওয়া হয়েছে, বর্ণনা রয়েছে, দেহ কি আত্মা কি, দেহটা অনিত্য আত্মার অনিত্য। তো এটা মনুষ্য জীবনে সদ্গুরু এই শিক্ষা দেন, বুঝিয়ে দেন এই দেহটা অনিত্য আত্মা নিত্য। তো সেজন্য সেই তত্ত্বজ্ঞান চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তিনি শিখাতে এসেছিলেন ভক্তভাব অঙ্গীকার করে, যেই সম্বন্ধ আগে দেওয়া প্রয়োজন শিখাতে এলেন। তাই আমরা দীক্ষা গ্রহণ করি এই তিনটি জিনিস, এই তত্ত্ব জ্ঞান লাভ করার জন্য। আজকাল অনেক দীক্ষা নেয় কিন্তু আত্মজ্ঞান শিক্ষা দেওয়া হয় না। সেটা শিক্ষা দেওয়া কি না আসুরিক শিক্ষা দেওয়া হয়। যেমন শুক্রাচার্য, শুক্রাচার্য ছিল অসুরদের গুরু, বলি মহারাজ তার শিষ্য ছিলেন, যজ্ঞ করছে, যে যজ্ঞতে সফলতা হাসিল করতে গেলে তোমাকে সম্পূর্ণ করতে হবে, কিন্তু বামন দেব রূপে স্বয়ং বিষ্ণু এসেছেন দান গ্রহণ করতে, আর ভিক্ষা দেহি বলছেন বামন দেব। তখন বলি মহারাজ সঙ্গে সঙ্গে উঠে গেছেন যজ্ঞ থেকে। শুক্রাচার্য বলছে, বলি এই যজ্ঞ সমাপ্ত না হওয়া পর্যন্ত এক বিন্দু তুমি এখান থেকে উঠে যেতে পারো না, তাহলে তোমার যজ্ঞের কোনো সফলতা হবে না, দয়া করে উঠে যেও না। বুঝলে না, কেন? আমি তো দানি, যে কেউ আসবে তাকে দান দেওয়া আমার ধর্ম, আমি রাজা। তখন বলছে, না যেও না। কেন আপনি নিষেধ করছেন? গুরু তো ধর্ম শিক্ষাবে, তো গুরু ধর্ম থেকে বিরত করছে কেন? আপনি কেন বিরত করছেন? না, এই যে বামন দেব কে জানো? যে কে? আমি জানতে চাই। বলছে, ব্রহ্মচারী রূপে এসেছে ঠিকই, ব্রাহ্মণ বেশ ধারণ করে, কিন্তু স্বয়ং বিষ্ণু। ও, আমার তো সৌভাগ্য, স্বয়ং বিষ্ণু এসছেন, তো এ তো উত্তম জিনিস। সপ্ত বিষ্ণু সাম্রাজ্য, তো তার জিনিস গঙ্গা জলে গঙ্গা পূজা করবো, কি অসুবিধা? বুঝলাম না, আমি তোমার গুরু, তোমাকে নিষেধ করছি এইসব কিছু দিও না। শুক্রাচার্যের অভিসন্ধি কি ছিল? শুক্রাচার্য জানছিল যে এই বামন দেব ছল করে, বলি থেকে সব নিয়ে নেবে, তাহলে আমার পরিবার কি করে চলবে? তো অসুর গুরুরা এই নিজের পরিবারের চিন্তাতে ব্যস্ত থাকে। তে আজকাল কলিযুগে এরকম গুরু তার নিজের পরিবার, আত্মীয় স্বজন, নিজের দেহের সুখের সুবিধাতেই শিষ্য গ্রহণ করে। এটা হচ্ছে ওই শুক্রাচার্যের দল। সেরকম গুরু থেকে আমরা দীক্ষা গ্রহণ করলে কখনো আমরা ভগবত বিষ্ণু পাদ পদ্ম পাবো না। এই জন্য বলি মহারাজ তৎক্ষণাৎ ত্যাগ করে দিলেন গুরুকে, না তোমার মতো গুরুর আমার প্রয়োজন নেই। যিনি মালিক সারা জগতের, ঈশ্বর, তিনি স্বয়ং এসেছেন, তার তো সবকিছু, আমি তো তার, অতএব তাকে আমি দিয়ে দিব। না না, দিও না, যেই গেছে বলি মহারাজ। হ্যাঁ, তখন বামন দেব বলছেন, আগে সংকল্প করো। তো তিনবার সংকল্প করেছেন কিন্তু জল পড়ছে না। যে জল সংকল্প করবে, জল পড়ছে না। কেন পড়ছে না? না, এই কমন্ডলের ভিতরে যে ছিদ্রটা রয়েছে, শুক্রাচার্য এত তপস্বী, অনেক যোগী, সে মাছি হয়ে গেছে, তার মধ্যে গিয়ে কমন্ডলের ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছে, যাতে বামন দেব সেই যে সংকল্প বলে মহারাজ না করতে পারে, তাহলে বামন দেব এখান থেকে ফিরে যাবে, আর আমার সবকিছু শিষ্য থাকবে, সাম্রাজ্য থাকবে, তাহলে আমার পুত্র কন্যা, আমি দেহ সুখে থাকব, এই চিন্তা। কিন্তু বিষ্ণু তো স্বয়ং ভগবান অন্তর্যামী, তিনি তো সব জানেন। সঙ্গে সঙ্গে তার কাছে ব্রাহ্মণ তো কুশ ঘাস ছিল, কুশ ঘাস দিয়ে ওই ছিদ্রতে ঢুকে দিয়েছেন। সঙ্গে সঙ্গে শুক্রাচার্য এক কানা হয়ে গেছে। এই জন্য শুক্রাচার্য আছে ধর্মতে কানা, অন্ধ, তার চোখ নেই একটা। সেজন্য অনেক কিছু শিক্ষা থাকলেও এই জড়জগতে আমরা অনেক কিছু করতে পারি, আমাদের মন্ত্র তন্ত্র, অনেক বক্তৃতা, আবার অনেক যশ প্রতিষ্ঠা, আমরা উচ্চ পদে অভিষিক্ত হতে পারি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বড় বৈজ্ঞানিক, কিন্তু আমরা যদি কৃষ্ণের সেবায় বাধক হই, কৃষ্ণ সেবা না করি, তাহলে শাস্ত্রে বলা আছে হরিভক্তি সুদোদয় গ্রন্থে, ভক্তি হীনস্য জাতি মন্ত্র জপস্তপ অপ্রাণ শৈব দেহস্য মন্ডন লোকরঞ্জন। এ কেবল লোকরঞ্জন হবে, কি বলা আছে না, ভক্তিহীনস্য জাতি, যার কৃষ্ণ সেবার প্রতি উৎসাহ নেই, কৃষ্ণ সেবা করে না, ভক্তিহীন। ভক্তি মানে সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবাকে বোঝানো হয়েছে, যে কৃষ্ণ সেবা করে না সব ইন্দ্রিয় দিয়ে, আর তার জাতীয়তা বা সমগ্র বিশ্বের মধ্যে সে প্রতিষ্ঠিত, রাষ্ট্র নায়ক হতে পারে, মন্ত্রতন্ত্র জপ স্তপ, সে মন্ত্রতন্ত্রে অনেক কিছু বিদ্যান হতে পারে, শুক্রাচার্য মন্ত্রতন্ত্রে বিশারদ ছিল, এমনকি মন্ত্রকর্ত কেউ সৈন্য যুদ্ধে করতে যাচ্ছে, অজ্ঞান হয়ে গেল, চেতনা হয়ে গেল, তার একটি কুণ্ড ছিল, মন্ত্রপুত্র সেখানে ফিরে আবার জীবন দান করতে পারতো, এত শক্তি ছিল। এরকমই শুক্রাচার্য বল ছিল, তান্ত্রিক ছিল বড়। তবু ভগবানের সেবাতে বিরোধ ছিল। তাই জন্য আমাদের অনেক জ্ঞান থাকতে পারে, পাণ্ডিত্য থাকতে পারে, স্কুল কলেজের অনেক ডিগ্রি থাকতে পারে, সৌন্দর্য থাকতে পারে, ঐশ্বর্য থাকতে পারে, আমাদের উচ্চ কুলে জন্ম হতে পারে, কিন্তু ভক্তিহীন ভগবান কৃষ্ণের সেবা করে না, তাহলে কি হবে? না স্বধর্ম করিলে সে রৌরবে পরিমজে, এটা রৌরব নামক নরকে চলে যেতে হবে। সে স্বধর্মের নামে বাহানা দিয়ে আমি এসব করছি, সেটা করে প্রতিষ্ঠা নিতে পারে সমাজে, কিন্তু ভগবানের কাছে সে কোনো কৃপা পাবে না। সেজন্য কেন, তার দাম্ভিকতার জন্য, অহংকারের জন্য। তো সেজন্য এখানে সুন্দর শুক্রাচার্য তখন সঙ্গে সঙ্গে কানা হয়ে গেল, আর বামন দেব পরে সংকল্প করলেন, সঙ্গে সঙ্গে বললেন আমাকে তিন পাদ ভূমি দাও। তুমি সংকল্প করছো আমি যা চাইবো তাই দিবে? বলছে হ্যাঁ। তো তিন পাদ ভূমি দাও। তিন পাদ ভূমি কি করবেন? বামন বলি মহারাজের একটু অহংকার এসছে মনের মধ্যে, যে আপনি তিন পাদ ভূমি কি করবেন, এত ছোট ছোট পা, বাচ্চা, ব্রহ্মচারী। বলে আমি তো ব্রহ্মচারী না, আমার তিন পা ভূমি হলেও যথেষ্ট, আমি এখানে তিন পায়ে জায়গাতে বসতে পারলেই হলো, আমার অধিক বেশি কিছু দরকার নেই, তুমি ওইটুকুই দাও। না না তুমি বেশি চাও, এটুকু কি করবে? না আমার এইটুকু দরকার। ব্রাহ্মণ কোন লোভী হবে না, তখন বলছেন ব্রাহ্মণ লোভী না, ব্রহ্মচারী লোভী না, তা যতটুকু প্রয়োজন সেটা সে নিয়ে সন্তুষ্ট থাকবে, ততটা আমি তিন পা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। ঠিক আছে আপনার ইচ্ছা। তখন বামন দেব বললেন ঠিক আছে, তুমি তথাস্তু করলেন, সংকল্প যখন ঠিক হয়ে গেল তখন বামন দেব একটা পা বাড়ালেন, স্বর্গ দুইটা পা দিয়ে স্বর্গ মর্ত পাতাল। বলি মহারাজ যে রাজা ছিলেন ত্রিভুবনে, স্বর্গ মর্ত পাতালে সব দেবতারাও ওনার পরায়ত্ত ছিল, আমরা দেবতাদের আরাধনা করি, দেবলোকটাকেও এই বলি মহারাজ তার অধীনে রেখেছিলেন, দেবতারা তার আরাধনা মানে ছিলেন অধীনে, যা বলতেন বলি মহারাজ দেবতারা তাই করত। এরকম শক্তিশালী রাজা ছিলেন এই বলি মহারাজ। তাই বামন দেব রূপে দেবতাদের এই রাজ্যকে ফিরে দেওয়ার জন্য ভগবান এই বামন দেব রূপে গেছেন, ইন্দ্রের ভাই হয়ে গেছেন। তো সেজন্য বামন দেব উপেন্দ্র, ইন্দ্র তার ছোট ভাই আছে উপেন্দ্র, তাই বামন দেবের একটা নাম আছে উপেন্দ্র। কশ্যপ মুনির পুত্র যে অদিতি মাতা, তার পুত্র রূপে আবির্ভূত হলেন ভগবান। ইন্দ্র দেবগণ ভগবানের আরাধনা করেছিলেন যে অসুররা আমাদের রাজ্য দখল করে নিয়েছে, দয়া করে আপনি ফিরিয়ে দেন। তার মানে অসুররা কেবল তাদের নিজের রাজ্য সুখে থাকতে চেষ্টা করে, এই জন্য তারা ভগবানের আরাধনা করে, যখন বিপদে পড়ে তখন গিয়ে তারা খালি কামনা করে প্রভু আমাদের এই ইন্দ্রিয়ভোগ্য বস্তু থেকে আমরা সরে গেছি, এটা ফিরে দেন। এই জন্য তারা সকাম ভক্ত, শুদ্ধ ভক্ত নয় দেবতারা, এই কারণে তারা কেবল রাজ্য চলে গেছে ওইটাই চায়, আর কিছু চায় না, এটা নিয়ে সন্তুষ্ট থাকতে চায়। আর কি করে, ওই ভগবানের নির্দেশ, ভগবান যখন কিছু মঞ্জুর করেন তখন ওইটা নিয়ে দেয়। ইন্দ্রকে বলেন তুই বৃষ্টি দাও, তখন ভগবান দেন তাকে বৃষ্টি, তখন ও নিয়ে একটু ছড়ায়। ইন্দ্রের নিজস্ব কোনো ক্ষমতা নেই, কোনো দেবতাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, তারা কেবল ভগবান থেকে নেন আর সেটাকে বিতরণ করেন। তো এইভাবে বামন দেব সমস্ত স্বর্গ মত্ত পাতাল দুই পায়ের মধ্যে নিয়ে নিলেন। তাহলে এখন কার হয়ে গেল, সমর্পণ করেছিল সব বিষ্ণু ভগবানের হয়ে গেল, আর বলি মহারাজের কিছু নেই। কিন্তু বলি মহারাজ তুমি সংকল্প করেছো তিন পাদ ভূমি দিবে, তুমি তো অসত্য হয়ে যাচ্ছে তোমার এই বচন। কেন না, তোমার আমি তো দুই পায়ে তুমি যে অধিকার করেছিলে স্বর্গ মর্ত পাতালের রাজা, আমি তো নিয়ে নিয়েছি, তা আমার আরেক পা কোথায় পূরণ করবে তুমি, তোমার কোথায় জায়গা কোথায়? তখন সঙ্গে সঙ্গে বলি মহারাজ বুদ্ধিমান, উনি আসলে ভক্ত, তো এই বলি মহারাজ প্রহ্লাদ মহারাজের পৌত্র। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন কার মানে হিরণ্যকশিপু, তার পুত্র প্রহ্লাদ মহারাজ, আর এই প্রহ্লাদ মহারাজের পুত্র হচ্ছে বিরোচন, তো সেই বিরোচনের পুত্র হচ্ছে বলি মহারাজ। তো এই বলি মহারাজ তিনি ভক্ত, সেজন্য দেখবেন মহাজন দ্বাদশ মহাজন আছে, তার মধ্যে বলি মহারাজও মহাজন, কেন উনি ভক্ত। ওনার বুদ্ধি রয়েছে। তো সেখানে কি করলেন প্রভু, আমি সংকল্প পশ্চাদবিদ নই, কোথায় তোমার জায়গা? কেন, আমি তো রয়েছি নিজে, আমি তো আর সরে যাইনি, তো দয়া করে আমার মস্তকে আপনি পাবে দিন। তো বলি মহারাজ খুব চতুর, সেদিন আত্মসমর্পণ করে দিলেন। এই জন্য বলি মহারাজ আত্মসমর্পণে বলি সম্পূর্ণভাবে মাথা লাগ দিলেন বামন দেব, তার মাথায় পা দিয়ে পাতাল লোকে পৌঁছে দিলেন। আর সেখানে বললেন গিয়ে বলি, আজ থেকে আমি তোমার দ্বারি। এখন ভগবানকে যে নিজে সবকিছু অর্পণ করে দেয় আর ভগবান নিজে তার কাছে বিক্রি হয়ে যান, যে সর্বস্ব দিয়ে যায়, আসলে সমস্ত সর্বস্বই ভগবানের, আমাদের কিছু নয়, কিন্তু তবু আমরা কিছু অধিকার করে থাকি, সেটাকে যখন সম্পূর্ণভাবে আমরা ভগবানকে অর্পণ করে যেগুলি আমার নয় তোমার, তখন ভগবান খুব খুশি হন। তখন আমি তোমার দ্বারি হয়ে থাকতে চাই। তো দ্বারি কাজটা কি, দারোয়ান কাজটা কি একটা নিচু কাজ? তো ভগবান অত বড় ব্যক্তি, যে জগতের মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, তিনি এত বড় হয়ে দ্বারি হতে চান, কেন না ভক্তকে তিনি বড় করতে চান, যেন দ্বারি হয়ে থাকলেন বলি মহারাজের সেই পুরীতে। তার মানে দ্বারি হয়ে থাকলেন মানে ভগবান সর্বত্রই রয়েছেন, গোলক বৃন্দাবনেও তিনি রয়েছেন। এইভাবে আমরা দেখছি যে দেবগণ তারাও এই মনুষ্য দেহ পেতে এই সম্বন্ধ অভিধের প্রয়োজন, যে ভগবত ভক্তি লাভের সুযোগ তারা গ্রহণ করতে চেষ্টা করেন। সেই জন্য আমাদের উচিত যে সদ্গুরু আশ্রয় গ্রহণ করা, যে কি দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত করাবেন, তিনি হচ্ছেন আসল গুরু। আমার সম্বন্ধ অভিধের প্রয়োজন শিখাবেন যে কৃষ্ণ আমাদের নিত্য প্রভু। এই জন্য দীক্ষা মানে দিব্য জ্ঞান, দিব্য জ্ঞান মানে সম্বন্ধ অভিধেয় প্রয়োজনাত্মক ভগবত জ্ঞান, যে ভগবত্তা, যে আমি কৃষ্ণের দাস। সেজন্য গুরুদেব আগে প্রথমে কি বলেন, হরিনাম করো। কেন না, মহাপ্রভু তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি এসে শিক্ষা দিলেন প্রথম চেত দর্পণ মার্জনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই শ্রীকৃষ্ণ সংকীর্তন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এটি যদি আমরা কীর্তন জপ করি তাহলে চেত দর্পণ মার্জনম, আমাদের হৃদয়ের আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে কি দেখতে পাবো, এই দেহের মধ্যে আমি আত্মা, আমি এই দেহ নই, এই দেহটা অনিত্য। দেখুন ছোটবেলার শরীরটা এখন আছে নেই, আমরা অহংকার করি যে আমি খুব শক্তিশালী, ছোটবেলার শরীরটা কোথায় গেল, ছোটবেলার শরীর নেই, দেহের মূল্য নেই। প্রভুপাদ একটা উদাহরণ দিচ্ছিলেন, এক রাষ্ট্রপতি তার গাড়ি করে যাচ্ছে, তার সেক্রেটারি তার চাকরকে নিয়ে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, রাষ্ট্রপতি স্পট ডেট, সেখানে চাকর আর সেক্রেটারি ছটপট ছটপট করছে, তো হসপিটালে কাকে নিয়ে যাওয়া হবে, কাকে কাকে নিয়ে যাবে, যে ছটপট ছটপট করছে, তাহলে রাষ্ট্রপতির কোনো মূল্য নেই, তারা তার সম্মান সারা বিশ্বে, মানে তার একটা দেশের মধ্যে রাষ্ট্রপতির ঘৃণা, তার এখন কোনো তাকে কেউ হসপিটালে নিয়ে যাচ্ছে না, কেন? তার মানে আত্মা ছিল বলে রাষ্ট্রপতির মূল্য ছিল, তার মানে রাষ্ট্রপতি পদবী এই দেহের কোনো মূল্য নেই, এখানে বোঝা যাচ্ছে কোটি টাকা খরচ হলে চাকরকে টানাটানি করে নিয়ে যাচ্ছে হসপিটালে, রাষ্ট্রপতির চাকর ছটপট করছে, তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, কোটি টাকা খরচ হলেও সেখানে করছে। তাহলে কোটি কোটি টাকা আমরা খরচ করি কিসের জন্য, আত্মার জন্য, দেহের জন্য নয়, আত্মা না থাকলে এই দেহের কোনো মূল্য নেই। তো সেইখানে সেজন্য অসুর আর দেবতার মধ্যেই পার্থক্য, সেজন্য দেবতারা আত্মজ্ঞান লাভ করতে চেষ্টা করে, সেজন্য দৈব গুণ আমাদের লাভ করতে হবে, সেজন্য সেই দিব্য গুণ সদ্গুরু প্রদান করেন, বুঝতে পারছি, সেই দিব্য গুণ তিনি কি সদ্গুণ দেন না, আমরা এই দেহ নয় আমরা আত্মা। সেজন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা ভুলে গেছি ভগবানের সাথে আমাদের নিত্য সম্বন্ধ, সেটাকে গুরুদেব জুড়িয়ে দেন দীক্ষার মাধ্যমে, তো তাকে বলে সম্বন্ধ। যেমন একজন ছেলে মেয়ে বিয়ে হবে, একজন সম্বন্ধক আছে, আগে ছিল, এখন নিজেরা ফোনে সম্বন্ধ হয়, এই জন্য জুড়ে না সম্বন্ধ, এই জন্য জুড়ে না, সুইসাইড হয়, হতাশা উৎকণ্ঠা উদ্বেগে স্বয়ং মৃত্যুবরণ করছে বারবার, কেন সম্বন্ধক নেই, ডাইরেক্ট সম্বন্ধক হলে জুড়বে না, সেজন্য বাবা মা এবং ছেলে মেয়েদের সাবধানতা করবেন। যে একটা ফোনে মোবাইলে ফেসবুকে দেখে সম্বন্ধ করে ফেলবো, এটা এই কলিযুগে এরকম হচ্ছে। তাই সমাজে কি হচ্ছে না, সুইসাইড, হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ কারণ হচ্ছে। কয়েকদিন ভালো দেহের আসক্ত হয়ে করলো, দুদিন পরে ছাড়াছাড়ি, তখন আরো কষ্ট। কত ছেলে মেয়ে এরকম কষ্ট পাচ্ছে, বিশেষ করে মেয়েরা। ছেলেরা তো আবার একটা বিয়ে করছে, কিন্তু মেয়েরা এখন সেই বিয়ে করছে। মেয়েরা যদি আরেকটা বিয়ে করে মানে সেটা ঠিক নেই। একসাথে একবার বিয়ে হয়ে গেলে একটা মেয়ে দ্বিতীয় বিবাহ শাস্ত্রে বৈদিক শিক্ষা নেই। কেন, দ্বিতীয় বিবাহ মানে আরেকজন সাথে যাওয়া মানে পুরুষের কাছে এটা বেশ্যা বিতে হয়ে গেল, হ্যাঁ বেশ্যা হয়ে গেল, সেই জন্য খুব খারাপ। সেই জন্য মেয়েরা তারা ইচ্ছা করে যেন এরকম বিবাহ না করে। সেই জন্য যখন তৃতীয় স্কন্ধে কর্দম মুনি তার নয়টা কন্যা জন্ম হয়েছিল, দেবহূতী মাতা থেকে নয়টা কন্যা, আর কপিলদেব একজন পুত্র যিনি স্বয়ং ভগবান। কপিল আশ্রম রয়েছে গঙ্গাসাগর, মেলা হয়ে গেল, স্বয়ং ভগবান কপিল দেব। তো উনি সাংখ্য দর্শন শিক্ষা দিতে এসেছিলেন এবং মহাজন। তো এই দেবহূতী মাতা তার মানে স্বামী কর্দম মুনি তিনি নয়টা কন্যাকে ঋষিদের সাথে বিয়ে দিলেন। কিরকম ভাবে না দেখলেন, এই ঋষির মনোভাব আর এই কন্যার মনোভাব একই রকম আছে, তাই তার সাথে যুক্ত করালেন, সম্বন্ধ যুক্ত করালেন। এরকম নয়, হ্যাঁ না আমার মেয়ে এই ঋষিকে ভালোবাসে হয়ে যাবে, এরকম তো এটা ছিল না নিয়ম, আগে এরকম ছিল না, কিন্তু এখন এরকম হয়ে গেছে। তো সেজন্য সেটা খারাপ। তাই আজকাল আমাদের দীক্ষা মানে দিব্য জ্ঞান সম্বন্ধ স্থাপন কৃষ্ণের সাথে, গুরুদেব করিয়ে দেন। হ্যাঁ, তো সেই সম্বন্ধ স্থাপন গুরুদেব করিয়ে দেবেন যিনি সদ্গুরু। তো যেহেতু আজকাল সদ্গুরু দীক্ষা আমার হয় না, তাই কৃষ্ণের সাথে সম্বন্ধ হয় না। তো একটা আমার গুরুদেব জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ তিনি একটা উপাখ্যান করতেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদে একটা উপদেশ উপাখ্যান বই আছে, সেখান থেকে উনি প্রায় বলতেন। কলকাতাতে বীরেন্দ্র বিজয় নামে একটা বড় জমিদার ছিল, তার একমাত্র পুত্র ছিল। তো উনি চাইলেন আমার এই ছেলে বিবাহ দিব শান্তিপুরে, শান্তিপুরে বিবাহ দিব। তো সেখানে এক জমিদারের মেয়ে ছিল, তো সম্বন্ধ স্থাপন হয়েছে, তো সেখানে বিয়ে দেওয়া হবে। কিন্তু ওর শীতকাল ছিল, তারা চিন্তা করছিল যে রাস্তাঘাটটা কলকাতা থেকে শান্তিপুর খুব জাম, তাদের যে শুভ লগ্ন আছে সেটা যদি নষ্ট হয়ে যাবে তাহলে আর বিয়ে হবে না, শুভ লগ্নের আগে পৌঁছাতে হবে, কিন্তু রাস্তাঘাট খুব জাম, কি করবে। তখন ওনার মাথায় উপায় আসলো যে নৌকা করে আমরা গঙ্গাপথে, কোনো জাম থাকবে না, তাড়াতাড়ি আমরা শান্তিপুরে পৌঁছে যাবো। কলকাতা থেকে শান্তিপুর গঙ্গা পথ আছে। তো চিন্তা করে গঙ্গার সেজন্য নৌকা মাঝি কাছে গেলেন, একটা বড় নৌকা সুন্দর সাজসজ্জ করানো হলো, আর মাঝিকে বললেন তোমার যা পাওনা পাবে, কিন্তু একটি মনে রাখতে হবে কি না, আমাদের যে শুভ লগ্ন আছে বিবাহের তার পূর্বে পৌঁছাতে হবে, কেন শুভ লগ্ন নষ্ট হয়ে গেলে অপদস্থ হতে হবে, পণ্ড হয়ে যাবে সবকিছু, সম্মান চলে যাবে, তখন আপনি এটা করবেন, তার জন্য আবার এক্সট্রা বক্সিস থাকবে, হ্যাঁ এরকম বলে দিলেন জমিদার। আর এই শুনে জমিদার বাবু আপনার কোনো চিন্তা নেই, আমরা শুভ লগ্নের অনেক পূর্বে নৌকা পৌঁছে দিব, কোনো অসুবিধা নেই। তো নৌকা সাজানো হলো, বরযাত্রীগণ নৌকার মধ্যে ঢুকে গেলেন। হ্যাঁ, এদিকে আটজন দাড়িকে নিয়ে এই মাঝি যে হাত বলে হাল ধরে, হ্যাঁ বলে আপনারা সবাই বিশ্রাম করুন, এখন আমরা সন্ধ্যাবেলা সবাই উঠেছেন, হ্যাঁ সূর্য অস্তের পরে সঙ্গে সঙ্গে নৌকা বাওয়া শুরু করেছেন, আর ওরা ভিতরে ঢুকে গেছে। তো সারা রাত্রি নৌকা চলছে, ভোরবেলায় নৌকাতে যে মাঝি আর দাঁড়ি আটজন ছিল ওদের মধ্যে খুব বাদ বিতণ্ডা শুরু হয়ে গেছে, ঝগড়া, কি বুঝতে পারছে না ঝগড়া। তখন জমিদার চিন্তা করলেন কি ব্যাপার, ঝগড়া আছে এদের মধ্যে, বেরিয়ে এসছেন, ভাবলো মনে নৌকা পৌঁছে গেল নাকি, কেন কথা কাটাকাটি হচ্ছে, কি ব্যাপার। সেখানে দেখছে যেখানকার নৌকা সেখানে আছে, সূর্য উদয় হয়ে গেছে, কি ব্যাপার, যেখানকার নৌকা সেখানে আছে, আমাদের শুভ লগ্ন তো পণ্ড হয়ে গেল, অপদস্থ হতে হবে আমাদের। তখন বলছে আমরা তো কিছুই বুঝতে পারছি না, এই জন্য তো নিজেদের মধ্যে ঝগড়া করছি যে কেন যেখানকার নৌকা সেখানে রয়ে গেছে, গতকাল আমরা ছেড়েছিলাম, সেখানেই আছে আজও। কিন্তু দেখুন জমিদার মহাশয়, আমরা আমাদের কাজে কোনো কমতি করিনি। দেখুন আমরা শীতকালে ঘেমে আছি সবাই, আমরা কাজ করে গেছি, কিন্তু আমাদের কিন্তু কোনো অবহেলা হয়নি। কিন্তু কোনোভাবে আমরা বুঝতে পারছি না, কিন্তু যেখানকার নৌকা সেখানে রয়ে গেল, কি করে আমরা বুঝতে পারছি। তো একে একে বড় যাত্রীগণ সবাই খুঁজে পাচ্ছে না, জমিদারও খুঁজে পাচ্ছে না, কি কারণ। তো একজন বয়স্ক লোক বেরিয়ে এলেন, আরে মাঝি তুই কি নোঙ্গরটা তুলেছিলি? কারণ নৌকা যখনই দাঁড় করানো হয় তখন একটা লোহার বড় একটা আকৃষ্টির মতো রয়েছে, মাটিকে আকর্ষণ করে রাখা হয় যে ঝড় তুফানে এদিক সেদিক নৌকাটা না চলে যায়। তো এই যে নোঙ্গর ওটাকে বলা হয়, তুই নোঙ্গরটা তুই তুলেছিস? তখন মাঝি দাঁড়িয়া মাথায় হাত, ছি 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 ছি, এত ভুল তো কোনোদিন হয়নি। তার মানে এই ভুল হয় কেন? দেহাত্ম বুদ্ধিতে যখন ইন্দ্রিয় সুখে আমরা মজবুল হয়ে যাই, আসক্ত হয়ে যাই, তখন অনেক জিনিস আমরা ভুলে যাই। যেমন এই দাড়ি, আটজন দাড়ি এবং এই মাঝি, যে কি নৌকার কর্ণধার গুরুর মতোই। নৌকা আছে মনুষ্য দেহের মতো, যে নৌকা শান্তিপুরে পৌঁছাতে পারল না, শান্তিপুর হচ্ছে বৃন্দাবন ধাম, যেখানে ভগবান রয়েছেন সেই বৃন্দাবনে গুরুর কাজ সেই শিষ্যকে সম্বন্ধ স্থাপন করে দেওয়া, বিবাহ মানে সম্বন্ধ স্থাপন করে দিবেন। সেই গুরু হচ্ছেন সম্বন্ধক ভায়া মিডিয়া, তিনি সম্বন্ধ স্থাপন করেন। কিন্তু যেহেতু এই অসৎ টাকা পয়সার লোভী গুরু, তাই সে কখনো, আর এই দাঁড়িয়েও সেই বিশ্বাসী জমিদার, হ্যাঁ জমিদার সেও বিশ্বাস এই গুরুর প্রতি, আর এই দাঁড়িয়েও এই যে হাল ধরেছে মাঝি তার প্রতি বিশ্বাসী, এই জন্য সবাই তার প্রতি বিশ্বাস হয়েছে বলেই আর শান্তিপুরে পৌঁছালো না। আর কৃষ্ণের সাথে জীবের যে সম্বন্ধ, যে ভগবান সাথে যে সম্পর্ক গুরুদেব সম্বন্ধ করে দেন, যে জীব হচ্ছে দাস, কৃষ্ণ হচ্ছেন প্রভু, আমরা প্রভু ভিত্তীয় এই সম্পর্ক, তিনি হচ্ছেন মালিক, আমি হচ্ছে চাকর সেবক, এই সম্পর্ক গঠন করে দেন গুরুদেব দীক্ষার মাধ্যমে, কিন্তু আর সেটা হলো না। তাই এই দুর্লভ মানুষ জীবন কে বলা হয় নৌকার মতো, আর এটা যে কোনো সময় নষ্ট হয়ে যাবে, তাই এটাকে বলা হয় শুভ লগ্নের মতো। মনুষ্য দেহ যে আবার পরে পাবো তার কোনো নিশ্চয়তা নেই, সেজন্য এটাকে শুভ লগ্নের মতো বলা হয়। এই জন্য ভাগবতে প্রহ্লাদ মহারাজ তিনি জানলেন যে কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, যে ভাগবত ধর্ম ছোটবেলা থেকে পাঁচ বছর বয়স থেকে আমাদের আচরণ করা উচিত। কেন না? এই যে মনুষ্য দেহ অর্থদম অনিত্যম অপিহ ধীর, যারা বুদ্ধিমান ব্যক্তি তাদের উচিত ভাগবত ধর্ম আচরণ করা। কেন? এই মনুষ্য দেহ জন্ম আছে দুর্লভ কিন্তু অধুর্বম, আর অর্থদম, অধুর্বম মানে অনিত্য, আর অর্থদম মানে মূল্যবান। তার মানে মূল্যবান দেহটা যদি ভগবত সেবায় নিযুক্ত না হয় তাহলে কি হবে? তাকে কৃপণ বলা হয়। যার অর্থ আছে সে যদি সৎ উপযোগ না ঘটায় তাহলে কি বলা হবে? কৃপণ। নরেন্দ্র মোদি করে দিয়েছে শিক্ষা, যারা টাকা পয়সা পাঁচশো এক হাজার নোট সব গুছিয়ে রাখছিল, বিশেষ করে ডাক্তার নার্সিংহোমের মালিকগুলি, বিশেষ করে আর অনেক কিছু লোক আছে, ভাবছিল এগুলি আমার ভোগে সব থাকবে। রাবণ সাজছিল সবাই, কেন? লক্ষ্য আছে রামচন্দ্রের ভোগের জিনিস। এই জন্য গীতায় কৃষ্ণ বলছেন ভোক্তারম জগৎ অপসাম, এই জগতের সবকিছুর ভোক্তা আছে আমি, তাহলে সেই ভোগ্য বস্তু লক্ষ্মী হচ্ছেন ভগবানে রামচন্দ্রের, নারায়ণ কৃষ্ণের, সেটা আমাদের নয়। তাই যারা সব এরকম ভোগ করার বাসনায় ভাবছে এগুলি আমার, তাই একটু জিনিস দিয়ে ভগবান এই নরেন্দ্র মোদীকে দিয়ে কয়েকটা জিনিস শিক্ষা দিচ্ছে, বোঝা যাচ্ছে এখানে শাস্ত্রীয় শিক্ষা অনুসারে। এক হাজার নোট পাঁচশো টাকার নোট আমরা ভাবছিলাম গোপনে রেখে দিব, এগুলি আমার ভোগের জন্য থাকবে, কিন্তু এটা যে কাগজ, এটা যে জলের জিনিস, অনিত্য ছাই হয়ে যাবে, এগুলি কোনো মূল্য নেই। এখন যাদের পাঁচশো হাজার নোট রয়েছে সেটা কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। সেজন্য কোনোটাই এই দু হাজার নোটটাও কাজে লাগবে না যদি আমরা নিজের ইন্দ্রিয় সুখে রাখি, কোনোটাই আমাদের কাজে লাগবে না যদি আমরা নিজের ইন্দ্রিয় সুখে রেখে দিই। একদিন সব ছাই হয়ে যাবে, জলে ফেলে দিতে হবে, রাস্তায় ফেলে দিলেও কেউ পাত্তা দিবে না, কাগজ বলে ফেলে দিবে, লাগবে না। যখন তার মূল্য থাকে কখন? যখন আমরা ভগবানের সেবায় লাগাবো। ঠিক তেমনি এই দুর্লভ মনুষ্য জীবন আছে ওই অর্থধম, মানে মূল্যবান সম্পত্তির মতো। যে লোক কৃপণ তার সম্পত্তি কি হয়, ভূতে খায়, জলে যায়। ঠিক তেমনি আমরা এই মনুষ্য দেহে যখন ভগবত আরাধনা করব না, ভাগবত ধর্ম আচরণ করব না, তখন তাকে সৈব কৃপণ কৃপণ তার কি হবে, তার মানে এই মনুষ্য দেহটাকে হারাতে হবে। অর্ধুত্ম তেমানে অনিত্য, এটা আর পাওয়া যাবে না। এই যে শুদ্ধ জিনিস ভগবান দিয়েছেন কেবল তার সেবা করার জন্য, অন্যান্য পশু পাখি জুনিতে সেটি সুযোগ নেই, এমনকি দেবদেহেও নেই। যেটা এখানে দেবতারা বলছেন ব্রহ্মা সবাইকে নিয়ে, অভ্যর্থিতাম চন্ন নির্গতিং প্রপন্না, কেন এটা এত মূল্যবান জিনিস, ভগবৎ সেবা করার সুযোগ রয়েছে। আর এটা যদি অর্থের যদি সদ্ব্যবহার কেউ না করলো, তাই এখানে বলছেন কি, সম্মোহিতা বিততয়া আবত মায়া, ব্রহ্মা খেদ করছেন, দুঃখ পাচ্ছেন, ছি 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 ছি, এত সুন্দর মনুষ্য দেহ আমরা পেতে চাই, আর এরা ইতিমধ্যে পেয়ে গেছে, আর এরা ভগবত আরাধনা করছে না। ন আরাধন অমুষ্য, ন আরাধন ভগবত বিতরন্তি অমুষ্য, সম্মোহিতা আবত তয়া আবিত মায়া, যে মায়া ভগবানের একটা শক্তি, বহিরঙ্গা শক্তি, দুর্গা, দুর্গা আছে ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ। তার নাম দুর্গা কেন কেউ জানেন, দুর্গা কেন, দুর্গা দুর্গ থেকে এসছে, দুর্গা দুর্গটা কি, জেলখানা। তো দুর্গা তার মানে দুর্গের রক্ষয়িত্রী, দুর্গের মানে জেলখানার সুপারিনটেন্ডেন্ট, এই জন্য দুর্গের সুপারিনটেন্ডেন্ট বলে তার নাম দুর্গা। তাই উনি ত্রিশূল নিয়ে রয়েছেন, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক। যে মানুষ ভগবানের আইনকে উল্লঙ্ঘন করে তাই তাকে জেলে ফিরিয়ে দেওয়া হয়, আর ওখানে উনি বিদ করছেন। বেটা মানছ না, এই যে সুনামি আইলা মহাসাইক্লোন এগুলা কেন, দেবতারা অসন্তুষ্ট, কেন অসন্তুষ্ট, না আমরা ভগবানের আইনটাকে পালন করছি না, আমরা নিজে ভগবান সেজে বসে আছি, আমি ভোক্তা সেজে বসে আছি, আমি লক্ষ্মীকে ভোগ করব। অনেক লোক লক্ষ্মী পূজা করে নারায়ণকে বাদ দিয়ে, লক্ষ্মীর এক নাম হচ্ছে চঞ্চলা, চঞ্চলা মানে থাকবে না। দেখুন অনেক বাড়ি গাড়ি করলেন, কিছুদিন পরে দেখা যাচ্ছে সেই সব বিক্রি করতে হচ্ছে, কেন বিক্রি করতে হচ্ছে, কেন চঞ্চলা লক্ষ্মী চলে যাচ্ছে, কেন না আপনি নিজের ইন্দ্রিয় সুখে ভোগ করছেন। উনি সুখী হবেন যখন আপনি সবকিছু তার প্রভু নারায়ণ, যে মূল নারায়ণ কৃষ্ণ, তার সেবা হবে। লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম সেব্যমান গোবিন্দ মাদি পুরুষম তমহম ভজামি, সেই বৃন্দাবনে বৈকুণ্ঠে ধামে শত শত লক্ষ্মী সম্ভ্রমে নারায়ণ ভগবানের বিষ্ণুর কৃষ্ণের সেবা করার জন্য হাত জুড়ি করে রয়েছে, যে আমরা সেবা করব। বুঝতে পারছেন, শত শত লক্ষ্মী, এই একটা লক্ষ্মী না, শত শত। এই লক্ষ্মীগণ কা না, শ্রীমতী রাধারানী প্রকাশ, শ্রীমতী রাধারানী হচ্ছেন মূল লক্ষ্মী, মূল লক্ষ্মী, তার থেকে এই সমস্ত আসছে। সেই জন্য এই সব বিষ্ণুগণ অবতারগণ সেই মূল কৃষ্ণ থেকে সবাই প্রকটিত হয়েছে। সেই জন্য বলা হয় কেশব ধৃত মীন শরীর, কেশব মানে কৃষ্ণ মীন রূপে অবতরণ করলেন, তাকে বলা হয় অবতার। অবতার মানে যে এই মর্ত্যমণ্ডলে সেই তিন্ময় জগৎ থেকে অবতরণ করেন, তাকে অবতার বলা হয়, যাকে তাকে অবতার বলা হয় না। অবতার কখনো দাড়ি গোপ হবে না, অবতার তার দাড়ি গোপ হবে না, দাড়ি পাকার দূরের কথা, বুড়ো হবে না, কেন ভগবান নিজেকে অবতরণ করেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। প্রকৃত ধর্ম আত্মজ্ঞান হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ম শিখাতে আসেন না ভগবান, কিন্তু আজকাল সব গুরুরা নিজেরা ভগবান সাজছে, হিন্দু মুসলিম খ্রিস্টান শিখাচ্ছে, এবং বুড়ো হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, দাড়ি চুল পেকে যাচ্ছে, গাল ঢুকে যাচ্ছে। ভগবান নবযৌবন সর্বদা চির কিশোর, সবসময় তার কোনোদিন তিনি বুড়ো নয়। কৃষ্ণ 125 বছর কুরুক্ষেত্র যুদ্ধে যুদ্ধ করছেন বয়সে, কিন্তু যুবক, 16 বছরের যুবক, ভগবানের বয়স নেই। এখানে 125 বছর আমরা গণতা করছি যে উনি করলেন, অতদিন উনি এখানে লীলা করলেন, আবার উনি সম্ভব।